الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في إسلام بحيرا আর মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম যার নাম হচ্ছে দিন ও দুনিয়ার অপূর্ব কথা। আসুন আমরা শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নেই, যাতে আমাদের অনুষ্ঠানটি দেখা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল বয়ান করা হবে তার উপর নিজে আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য ফজিলত, প্রিয় আকা মদিনা ওয়ালে মুস্তাফা হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক প্রেরণ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে প্রত্যেকটি এপিসোডে আমরা একটা না একটা টপিকের উপর আলোচনা করে থাকি। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো খুতবা এবং কবিদের কথা। বিভিন্ন সাহাবায়ে কেরাম আলিহি মুরিদওয়ান এবং বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিনদের খুতবা সম্পর্কে জানবো। ওনারা খুতবা কেমন খুতবা প্রদান করতেন, ওনাদের খুতবার মধ্যে কি নসিহত থাকতো, কি উপদেশমূলক কথা থাকতো, কি হিদায়তমূলক বাণী থাকতো ইনশাআল্লাহ আজ্জাবাজাল সে সম্পর্কে শ্রবণ করব। আর যারা কবি আছে, কবিদের মর্যাদা কেমন, কবিদের ধরন কেমন, ওনারা কিভাবে কথা বলতেন, কবি বলতে যারা শায়ের লিখেন ওনাদেরকে কবি বলা হয়, ওনাদের কবিতার ধরন কেমন ছিল ইনশাআল্লাহ আজ্জাবাজাল সে সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল। প্রথমে আমরা খুতবা সম্পর্কে জানব। হযরত সাইয়েদুনা আলিউল মুর্তাদা শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ওনার খুতবা সম্পর্কে। হযরত সাইয়েদুনা আলিউল মুর্তাদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম একবার খুতবা দিতে গিয়ে ইরশাদ করেন, হে আল্লাহ তাআলার বান্দারা, মৃত্যু যার থেকে কেউ বাঁচতে পারবে না, তুমি তার থেকে পলায়ন করার চেষ্টা করলেও তোমাকে সে পলায়ন করতে দিবে না, আর তোমাকে সে ধরে ফেলবে। মৃত্যু তোমাকে কপাল দিয়ে ধরে রেখেছে, মৃত্যু তার কপাল দিয়ে তোমাকে ধরে রেখেছে, এখন মুক্তি শুধু আমল করাতে, অর্থাৎ এর থেকে মুক্তি পাওয়া যাবে শুধুমাত্র নেক আমল করাতে, নেক আমলের মাধ্যমেই এর থেকে মুক্তি পাওয়া যাবে। তোমার পিছনে একজন দ্রুতগামী রয়েছে আর তা কবর, তোমার পিছনে একজন দ্রুতগামী রয়েছে তা হচ্ছে কবর। শুনো, কবর জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান অথবা জাহান্নামের গর্তের মতো একটি গর্ত, অর্থাৎ কবরটা জান্নাতের বাগানের মতো একটা বাগান হবে অথবা জাহান্নামের গর্তের মতো একটা গর্ত হবে। কাদের জন্য? যারা নেক আমল করবে তাদের জন্য বাগান হয়ে যাবে, আর যারা বদকার, যারা খারাপ আমল করবে দুনিয়াতে, তাদের জন্য তাদের কবরটা আগুনের একটা গর্ত হয়ে যাবে, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এরপর বলছেন, শুনো, এই কবর প্রতিদিন 3 বার কথা বলে, আর এভাবে বলে যে আমি অন্ধকারের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি ভয়ের ঘর, অর্থাৎ আমার মধ্যে লোকজন আসলে ভয় পায়, আমি ভয়ের ঘর, আর আমি পোকামাকড়ের ঘর। আমরা রিওয়ায়েতের মধ্যে শুনে থাকি, পড়ে থাকি যে যারা বদকার থাকবে, গুনাহগার থাকবে, তাদের কবরের মধ্যে সাপ, বিচ্ছু, এরপর দুনিয়াতে যে সমস্ত বিষয়গুলো সে ভয় পেত, সে বিষয়গুলো, সে বস্তুগুলো সেখানে দিয়ে দেওয়া হবে, যাতে সে তার ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হয়, যাতে সে আরো বেশি ভয় পায়। তো কবর প্রতিদিন 3 বার বলে, কথা বলে যে আমি অন্ধকারের ঘর, আমি ভয়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর। শোনো, এই কবরের পরে এমন একদিন আসবে এর চেয়ে অধিক কঠোর দিন কখনো আসেনি। অর্থাৎ কবরের পরেও আরেকটা ধাপ আছে, সেটা কি? সেটা হচ্ছে কিয়ামতের দিন। এমন দিন আসবে, এমন কঠোর দিন আসবে যা আগে কখনো আসেনি। চিন্তা করুন না, কিয়ামতের দিনের যে বর্ণনা, যে বিস্তারিত আমরা শুনে থাকি, এরকম না কখনো এসেছিল না এখনো এসেছে না আসবে, সেটা শুধু কিয়ামতের দিনই হবে। এরপর বলা হচ্ছে ওই দিন বাচ্চারা বৃদ্ধ হয়ে যাবে আর বৃদ্ধদের জ্ঞান থাকবে না, অর্থাৎ যারা বাচ্চা থাকবে তারা বৃদ্ধ হয়ে যাবে, আর যারা বৃদ্ধ থাকবে তাদের আর কোনো হুঁশই থাকবে না, জ্ঞান থাকবে না। কানজিল ইমান থেকে অনুবাদ, যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, প্রত্যেক স্তন্য দানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। কোন দিন? সে কঠিন দিনে, সে কিয়ামতের দিনে। এবার বলা হচ্ছে প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, এবং তুমি মানুষকে দেখবে যেন নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত থাকবে না, কিন্তু ঘটনা এই যে আল্লাহর আজাবই কঠিন। এটা কানজুল ইমান থেকে অনুবাদ। উনি খুতবার সময় হযরত সাইয়েদুনা আলিউল মুর্তাদা শের খোদা কাজ্জামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম খুতবার সময় এই আয়াতে কারিমা পাঠ করেছিলেন। এটা সূরা হজের পারা 17 এবং আয়াত নাম্বার 2, এটা উনি তিলাওয়াত করেছিলেন, যে যেদিন তোমরা প্রত্যক্ষ করবে প্রত্যেক স্তন্য দানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। কিয়ামতের দিন আমরা জানি যে মা ছেলেকে ভুলে যাবে, ছেলে মাকে ভুলে যাবে, বাবা ছেলেকে ভুলে যাবে, মেয়ে বাবাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে, ইয়া নফসি করতে থাকবে। সেদিন সবাই ইয়া নফসি করতে থাকবে, কারো কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যাবে না। এরপর বলা হচ্ছে প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, এবং তুমি মানুষকে দেখবে যেন সে নেশাগ্রস্ত, অর্থাৎ মানুষদেরকে মনে হবে যে তারা নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত না। আর সেদিনই আল্লাহ তাআলার পাকড়াও, এটা বোঝা যাবে। এরপর উনি বলছেন যে শোনো শোনো, এরপর এমন দিন আসবে যার চেয়ে অধিক কঠোর দিন আর নেই। এই দিনে জাহান্নাম উত্তপ্ত হতে থাকবে, ওই দিনে জাহান্নাম আরো উত্তপ্ত হতে থাকবে, এর তাপ প্রখর হবে আর এর গভীরতা অধিক হবে। এরপর বলা হচ্ছে জাহান্নামের শিকল, বা শিকল বলা যায়, পোশাক বলা যায়, জাহান্নামীদেরকে কিন্তু যেটা পোশাক বা শিকল পরানো হবে সেটা লোহার থাকবে, আর পানি পুঁজ থাকবে, পুঁজের পানি, মানুষের দুর্গন্ধময় যে পুঁজ, এই পুঁজের মিশ্রিত পানি থাকবে। এরপর বলা হচ্ছে, উনি বলছেন, ইরশাদ করছেন, এতে আল্লাহ তাআলার রহমতের কোনো অংশ থাকবে না। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলার কোনো রহমতের অংশই থাকবে না, কেননা সেখানে যদি আল্লাহ তাআলার রহমত প্রকাশ পায়, সেখানে যদি আল্লাহ তাআলার দয়া করে, তাহলে তো জাহান্নামীদেরকে আজাবই দেয়া যাবে না। বলা হচ্ছে জাহান্নামে আল্লাহ তাআলার রহমতের কোনো অংশ থাকবে না। এটা শুনে লোকেরা অনেক কান্না করে। অতঃপর তিনি হযরত সাইয়েদুনা আলিউল মুর্তাদা শেরে খোদা কাজ্জামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ইরশাদ করেন, এর পরও একটি দিন আছে যার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন। কানজুল ইমান থেকে অনুবাদ, এটা হচ্ছে সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 133 পারা নাম্বার 4, এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এবং তোমরা দ্রুত অগ্রসর হও স্বীয় প্রতিপালকের ক্ষমা এবং এমন বেহেশতের প্রতি, এমন জান্নাতের প্রতি, এমন জান্নাতের দিকে যার প্রশস্ততায় সমস্ত আসমান জমিন এসে যায়। অর্থাৎ তোমরা দ্রুত এগিয়ে যাও, কার দিকে এগিয়ে যাও? আল্লাহ তাআলার ক্ষমার দিকে এগিয়ে যাও, এবং এমন বেহেশতের দিকে যার প্রশস্ততা, এমন প্রশস্ততা যে এর প্রশস্ততার মধ্যে পুরো জমিন ও আসমান চলে আসে, যা পরহেজগারদের জন্য তৈরি রাখা হয়েছে, যা পরহেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য, তাকুয়া বান্দের জন্য, ইমানদারদের জন্য তৈরি করে রাখা হয়েছে। এরপর উনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে এবং তোমাদেরকে, আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাক আর এই কঠোর শাস্তি থেকে বাঁচাক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদুনা আলিউল মুর্তাদা শেরে খোদা কাজ্জামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের খুতবা আমরা শুনলাম। ওনার খুতবাতে কি ছিল? কবরের ফিকির ছিল, ওনার খুতবাতে মৃত্যুর ফিকির ছিল, ওনার খুতবাতে জাহান্নামের ভয় ছিল, ওনার খুতবাতে জান্নাত লাভের আশা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকেও এমন অনুপ্রেরণা নসিব করুক, আমিন। এরপর হযরত সাইয়েদুনা ইব্রাহিম বিন আব্দুল্লাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার খুতবা কেমন ছিল? একবার হযরত সাইয়েদুনা ইব্রাহিম বিন আব্দুল্লাহ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরা শহরে খুতবা দিয়ে বলেন, হে লোকেরা, প্রতিটি বাক্য যা জিকির করা থেকে খালি হয়, অর্থাৎ প্রতিটি বাক্য যেখানে আল্লাহ তাআলার জিকির থাকে না, ভালো কথা থাকে না, নেকিপূর্ণ কথা থাকে না, তা অনর্থক। প্রতিটি বাক্য যা জিকির করা থেকে খালি তা অনর্থক, আর প্রতিটি নিশ্চুপতা, প্রতিটি চুপ, যেমন আমরা অনেক সময় চুপ থাকি, যা চিন্তা ভাবনা থেকে খালি হয়, অর্থাৎ আখিরাতের চিন্তা ভাবনা থেকে, তা ভুল। সেই নিশ্চুপতাটাও কি ভুল? তাহলে দুইটা জিনিস উনি ওনার খুতবায় বলেছেন, যে প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যা জিকির করা থেকে খালি হয় তা অনর্থক, প্রতিটি নিশ্চুপতা যা চিন্তা ভাবনা থেকে খালি হয়, অর্থাৎ আপনি নিশ্চুপ আছেন কিন্তু ওই নিশ্চুপতার মধ্যে আপনার কোনো আখিরাতের চিন্তা ভাবনা নেই, তাহলে সেই নিশ্চুপতাও ভুল। দুনিয়া স্বপ্ন আর আখিরাত জাগ্রত। দুনিয়া হচ্ছে স্বপ্নের দুনিয়া। আমরা অনেক স্বপ্ন দেখি দুনিয়ার মধ্যে, কিছু বাস্তবায়ন হয় বা হয় না, কিন্তু বাস্তবায়ন হলো এটা ক্ষণিকের জন্য, এগুলো তো আবার আমাদের কাছ থেকে আমরা নিঃশ্বাস ফুরালেই তো চলে যাচ্ছে, কিন্তু আখিরাত জাগ্রত। আখিরাতের জন্য যা করবেন তাই পাবেন, এটার কোনো আপনার শেষ নেই। এই জন্য বলা হচ্ছে দুনিয়া হচ্ছে স্বপ্ন আর আখিরাত জাগ্রত। যখন মৃত্যু হচ্ছে এর মাঝখানে ব্যবধান, অর্থাৎ দুনিয়া আর আখিরাত এই দুইটার মাঝখানে ব্যবধান কি? মৃত্যু। মৃত্যুবরণ করলেই মানুষ দুনিয়া থেকে আখিরাতে চলে যাচ্ছে, আর আমরা এখন স্বপ্নের দুনিয়ার মধ্যে আছি। উনি ওনার খুতবার লাস্ট লাইনে বলেছেন যে আমরা এখন স্বপ্নের দুনিয়ার মধ্যে আছি। আসলেই তো আমরা এখন স্বপ্নের দুনিয়াতেই তো আছি। আমরা এত কিছু করছি, এত পরিশ্রম করছি, নিঃশ্বাস ফুরালেই সব পরিশ্রম একদিকে, আমার বডি আরেক দিকে, সব লালিত স্বপ্ন একদিকে আর আমি একদিকে, আমার পুরো জীবনের সঞ্চিত অর্থ একদিকে, আমি একদিকে। তাহলে তো স্বপ্নেরই দুনিয়া, যেগুলোর জন্য আমি করে গেছি এগুলো কিছুই যাচ্ছে না আমার সাথে, তাহলে তো স্বপ্নের দুনিয়াতেই আছি আমি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এরপরে যে পয়েন্টটি এসেছে সেটি হচ্ছে পন্থী মুখস্থ কর। পন্থী মানে কবিতা, ইসলামিক কবিতা, শায়েরি যেগুলোকে বলা হয়। বলা হচ্ছে ইবনে জিয়াদ প্রতিনিধি হিসেবে হযরত সাইয়েদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট আসে। তখন তিনি তাকে বলেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জিয়াদকে বলেন, তুমি কুরআন শরীফ পাঠ করেছো? সে বলল, জি হ্যাঁ। তিনি বললেন, তুমি কি সম্পদ বন্টনের, ওয়ারাসাত অর্থাৎ সম্পদ বন্টনের কিছু শিক্ষা আছে, ইলম আছে, তুমি কি সেই জ্ঞান অর্জন করেছো? সে বলল, জি হ্যাঁ। তিনি বলেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলেন, তুমি পন্থী মুখস্থ করেছ, কবিতা মুখস্থ করেছ? সে বলল, জি না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়াদকে লিখেছেন, আল্লাহ তাআলা তোমাকে আর তোমার সন্তানদেরকে বরকত দান করুক, তাকে পন্থী মুখস্থ করাও, আমি তাকে পরিপূর্ণ দেখছি। আমি আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেরকে ইরশাদ করতে শুনেছি, পন্থী মুখস্থ কর। কি বলেছেন? পন্থী মুখস্থ কর, কেননা তা উত্তম চরিত্র বলে দেয় আর খারাপ চরিত্র থেকে বিরত রাখে। দেখুন, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পন্থী মুখস্থ কর, পন্থী মুখস্থ কর, কেননা তা উত্তম চরিত্র বলে দেয় আর খারাপ চরিত্র থেকে বিরত রাখে। বলা হচ্ছে বংশের জ্ঞান শিখো, বংশ যে বংশ, বংশ সম্পর্কে জ্ঞান শিখো, কেননা এর মাধ্যমে কতই না অজ্ঞাত বিষয় জানা হয়। বংশের ইলম এতটাই শিখো যার মাধ্যমে শুষ্কতা ও ভিজার মধ্যে রাস্তা জানা হয়, এর অধিক জেনো না। এরপর বলা হচ্ছে হযরত সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিদেরকে অর্থ দিতেন, এই সম্পর্কে আপনাকে কিছু বলা হয়েছে। তখন তিনি বলেন, উত্তম অর্থ সেটাই যার মাধ্যমে তুমি তোমার সম্মান বাঁচাতে পারো, অর্থাৎ উত্তম অর্থ ওইটাই হবে, আপনি যাই বলেন না কেন সেটার মাধ্যমে যাতে আপনার সম্মানটা বজায় থাকে, অটুট থাকে। এরপর এসেছে হযরত সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতা। উনি কিরকম কবিতা বলতেন? হযরত সাইয়েদুনা আবু জিনাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমি হযরত সাইয়েদুনা উরওয়াহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো বড় কবি অন্য কাউকে বলতে দেখিনি, ওনার মতো বড় কবি উনি আর কাউকে দেখেনি। একবার আমি তাকে বলি, হে আবু আবদুল্লাহ, আপনার চেয়ে বড় পন্থী বলাকারী কে হতে পারে? এর উপর সে বলেন, উনি উত্তর দিলেন, আমার কবি বর্ণনা করা অর্থাৎ আমার কবিতা বলা উম্মুল মুমিনিন হযরত সাইয়্যেদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিপরীতে কিছুই না। কে বলছেন? হযরত সাইয়্যেদাতুনা উরওয়া। ওনার চেয়ে হাজারো গুণ উত্তম হচ্ছে কার কবিতা? হযরত সাইয়্যেদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কোনো কথা আসলে তার পরিপ্রেক্ষিতে পন্থী বলে দিতেন, কবিতা বলে দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কবি ছিলেন না। আমরা শুনেছি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিটি কথার বিপরীতেই কি করতেন, পন্থী বলে দিতেন, কবিতা বলে দিতেন। কিন্তু এর পরবর্তী পয়েন্টে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি ছিলেন না। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবির কবিতার একটি লাইন ছন্দ ব্যতীত এভাবে পড়ে, যার অনুবাদ হচ্ছে, ইসলাম ও বার্ধক্য মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য যথেষ্ট। তখন হযরত সাইয়েদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবি তো এভাবে বলেছেন, অনুবাদ হচ্ছে, সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার রসুল, অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন, নজরুল ইমান থেকে অনুবাদ, এবং আমি তাকে কাব্য রচনা করা শেখাইনি এবং না তা তার পক্ষে শোভা পায়। অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো কবিতার একটা লাইন ছন্দবিহীন পাঠ করেছিল, কিন্তু কবি, ওই কবিতার যে কবি, উনি সেভাবে বলেনি। তো সাইয়্যেদুনা সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই আয়াতটা শুনিয়ে দিলেন। কোন আয়াত? সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 69। এটা শুনিয়ে দিলেন যে, এবং আমি তাকে কাব্য রচনা করা শেখাইনি। কাকে? আল্লাহ রসুলকে। আল্লাহ তাআলা কাব্য রচনা করা শেখাইনি এবং সেটা ওনার জন্য শোভাও পায় না। কবিতা বলা আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শোভা পায় না। তো এখান থেকে বুঝে নিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি ছিলেন না। তো আজকে আমরা জানলাম যে সাহাবায়ে কেরাম আলাইহি রিদওয়ান, বুজুর্গানে দীন রহিমাহুল্লাহুল মুবিন কিভাবে খুতবা প্রদান করতেন এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পন্থী বলা, সে সম্পর্কে জানলাম। তো আল্লাহ করিম আমাদেরকে যা কিছু শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার সে তৌফিক দান করুক। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আজাবাজাল অপর একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করব আপনাদের সুস্থতা কামনা করে। আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
দীন ও দুনিয়ার বরকত দাও আমায়।